السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیه الصلاة والسلام کشتی نوتے بولن খোদা তাআলা চান যে তোমাদের জীবনে এক পূর্ণ বিপ্লব সাধিত হোক। তিনি তোমাদের কাছে এক মৃত্যু চান, যে মৃত্যুর পর তিনি তোমাদের জীবিত করবেন। তোমরা নিজেদের মাঝে সত্যের মীমাংসা করো, ভাইয়ের দোষ ত্রুটি ক্ষমা করো। দুষ্কৃতকারী সে ব্যক্তি যে নিজে ভাইয়ের সাথে মীমাংসা করতে প্রস্তুত নয়, তাকে পৃথক করে দেয়া হবে, কেননা সে বিভেদ সৃষ্টি করে। তোমরা সকল অর্থে প্রবৃত্তির দাসত্ব পরিহার করো, পারস্পরিক মনোমালিন্য পরিহার করো, সত্যবাদী হয়ে মিথ্যাবাদের ন্যায় বিনয় অবনত হয় যেন তোমাদের ক্ষমা করা যেতে পারে। তিনি বলেন যে অবাধ্য প্রবৃত্তির স্থূলতা পরিহার করো, কেননা যেই দ্বার পথে তোমাদেরকে আহ্বান করা হচ্ছে সেই দ্বার পথে এক স্থূল ব্যক্তি প্রবেশ করতে পারে না। তোমাদের মাঝে বেশি সম্মানিত সে যে নিজের ভাইয়ের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি বেশি ক্ষমা করে। এই উদ্ধৃতি বিভিন্ন বক্তৃতায় দরসে প্রায়শ জামাতের সদস্যদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে। সত্যবাদী হয়ে মিথ্যাবাদের ন্যায় বিনয় অবনত হওয়া সংক্রান্ত বাক্যটি এমন যা বেশিরভাগ আহমদি নির্দিষ্ট সময়ে এটি উপস্থাপন করে থাকে এবং পারস্পরিক বিষয়াদি বিশদভাবে তুলে ধরতে গিয়ে আমাকেও লেখে যে আমরা এমন ব্যবহারই করেছি, কিন্তু দ্বিতীয় পক্ষ তা সত্ত্বেও আমাদের সাথে অন্যায় আচরণ করে চলেছে। গত খুতবায় আমি বিচার বিভাগ এবং মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে কিছু বলেছিলাম। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই শব্দগুলো তিনি তার শিক্ষার অন্তর্ভুক্ত করেছেন। এটি তার মান্যকারীদের কাছে তার প্রত্যাশা এবং তাদের জন্য তার হৃদয়ের বেদনার বহির প্রকাশ। মানুষ যখন কাস্তিয়েনুতে শিক্ষা আমাদের শিক্ষা সংক্রান্ত অংশ পুরোপুরি পাঠ করে সে কেঁপে উঠে। আমি যেভাবে বলেছি এই কয়েকটি শব্দ বারবার আমাদের সামনে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের মাঝে কিছু মানুষ এমন রয়েছে যারা ক্ষমা করার এবং মীমাংসার জন্য প্রসারিত হাত গ্রহণে প্রস্তুত নয়। আমি যেভাবে এখন বলেছি যে কিছু মানুষ বলে থাকে আমরা বিনয় অবলম্বন করি, মীমাংসার জন্য সকল শর্ত গ্রহণে প্রস্তুত থাকি, তা সত্ত্বেও দ্বিতীয় পক্ষ অন্যায়ে প্রবৃত্ত থাকে। সত্যিকার অর্থে দ্বিতীয় পক্ষ যদি এমনই হয়ে থাকে যেমনটি কিনা প্রথম পক্ষ বলে, তাহলে এমন মানুষের উচিত বিষয়ে আল্লাহর হাতে সোপর্দ করা। মুসলিম ইসলাম বলছেন যে এমন মানুষকে কেটে বিচ্ছিন্ন করে দেয়া হবে, আলাদা করে দেয়া হবে। তিনি আরও বলেন যে হতভাগা সে যে নাছোড় মনোবৃত্তি প্রদর্শন করে আর ক্ষমা করে না। অতএব যারা নাছোড় এবং হঠধর্মী তাদের জন্য এটি অনেক বড় একটি সতর্কবাণী, তাদের এদের কাণ্ডজ্ঞান খাটানো উচিত। একদিকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের হাতে বয়াত করে আমরা এই অঙ্গীকার করে থাকি যে আমরা অশান্তি সৃষ্টি করব না এবং অবাধ্য প্রবৃত্তির বশীভূত হব না, কিন্তু একই সাথে আবার মীমাংসাও করতে চায় না। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে এটি বয়াতের অঙ্গীকার পালন করা নয়, বরং এর সাথে একটা দূরত্ব স্পষ্টত। তিনি আলাইহিস সালাম একবার বলেন আমাদের জামাতের কেবল বলি সর্বস্ব হলেই চলবে না, আহমদি হওয়ার কেবল দাবি করলেই চলবে না, বরং বয়াতের সত্যিকার উদ্দেশ্য যেন অর্জনকারী হয়। তিনি বলেন অভ্যন্তরীণ পরিবর্তন আনা প্রয়োজন, কেবল মশলা মশাইলের মাধ্যমে তোমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারো না। তিনি বলেন যদি অভ্যন্তরীণ পরিবর্তন না আসে তাহলে তোমাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ তিনি আলাইহিস সালাম অতি স্পষ্টভাবে বলেছেন যে বয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য যতক্ষণ অর্জন না করবে আল্লাহ সন্তুষ্ট হতে পারেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর বান্দাদের প্রাপ্য প্রদান এবং আপোষ মীমাংসা করা আবশ্যক। নিজের অবস্থা তুলে ধরতে গিয়ে আর তার মন কত বড় এবং ক্ষমার শক্তি যে তার মাঝে কত বেশি এই বিষয়টা তুলে ধরতে গিয়ে নিজের সম্পর্কে তিনি বলেন যে আমি কসম খেয়ে বলতে পারি যে কোনো ব্যক্তি আমাকে হাজারবার দাজ্জাল এবং কাজ্জাব বা মিথ্যাবাদী বললেও আর আমার বিরোধিতায় সহস্র প্রকার চেষ্টা করার পরও যদি সে মীমাংসার হাত প্রসারিত করে তাহলে আমার হৃদয়ে কখনো এই ধারণা আসে না আর আসতে পারেও না যে সে আমাকে কি বলেছিল আর আমার সাথে কি ব্যবহার করেছিল। পুনরায় আমাদেরকে নসিহত করতে গিয়ে তিনি বলেন যে আমার নসিহত বা পরামর্শ হলো দুটো কথা স্মরণ রাখো, একটি খোদা তালাকে ভয় করো, দ্বিতীয়ত ভাইদের প্রতি এমন সহানুভূতি প্রদর্শন করো যেভাবে নিজের প্রতি করে থাকো। নিজের জন্য যা চাও বা যদি এই বাসনা রাখো, যদি বাসনা রাখো যে তোমাদের প্রতি অন্যদের সহানুভূতি থাকা উচিত, তাহলে ভাইদের সাথেও একই ব্যবহার করো। যদি কোনো ব্যক্তি কোনো ভুল করে বসে, কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় তাহলে তাকে ক্ষমা করা উচিত। এটি নয় যে সে কথা নিয়ে বসেই যাবে আর হিংসা বিদ্বেষকে হৃদয়ে লালন করতে থাকবে। অতএব এই কথা সবসময় আমাদের সামনে রাখা উচিত যে আজকের পৃথিবীতে যেখানে প্রতিনিয়ত সর্বত্র নৈরাজ্য এবং অশান্তি বিরাজমান, আমরা যারা মসীহ মওউদের হাতে বয়াতের কল্যাণে নিজেদেরকে এক সুরক্ষিত দুর্গে আছি বলে মনে করি, আর এর জন্য আল্লাহ দরবারে কৃতজ্ঞতাও প্রকাশ করি যে খোদা তাআলা আমাদেরকে এ পৃথিবীর সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতি থেকে নিরাপদ রেখেছেন। সত্যিকার অর্থে তখনই আমরা নিরাপদ হতে পারি যদি প্রতিটি মুহূর্ত আমাদের মাঝে এই চেতনা থাকে যে আমরা বৈধ অধিকারের ক্ষেত্রে অন্যদের সাথে যখন বোঝাপড়া করতে হয় কোমল ব্যবহার করব, নরম ব্যবহার করব, আর মীমাংসার হাত প্রসারিত করব না, তবু আমাদের কথা কেবল কথা সর্বস্বই হবে, আর আমাদের দাবি নিছক দাবিই হবে যে মুসলিমদের হাতে বয়াত করে আমাদের আদৌ কোনো লাভও হয়েছে, এটি দাবি হবে, কিন্তু কিন্তু হবে অন্তঃসারশূন্য। এই দাবি তখন কল্যাণকর হবে যদি উন্নত চারিত্রিক গুণাবলীর প্রতিটি সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে সৃষ্টির প্রতি সহানুভূতি এবং মীমাংসা ও সমঝোতা এমন একটি বৈশিষ্ট্য যা অবলম্বনের জন্য হযরত মুসা আমাদেরকে বারবার নসিহত করেছেন, তাই সব আহমদের এদিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত। তার আরও কিছু উদ্ধৃতি রয়েছে যা বিভিন্ন পুস্তকে এবং তার মলফুজাতে এর উল্লেখ রয়েছে, হাদিসে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী পাহলোয়ান সে নয় যে অন্যকে ধরাশায়ী করে, প্রকৃত পাহলোয়ান সে যে রাগের মুহূর্তে নিজের উপর পুরো নিয়ন্ত্রণ রাখে। তো এটি এক মোমেনের বৈশিষ্ট্য, এইভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত, রাগের সময় আত্মনিয়ন্ত্রণ থাকা উচিত। কখনো কোনো কাফের এটি মেনে চলতে পারে না, বরং তার জন্য এটি খুবই আশ্চর্যজনক বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত ঘটনা রয়েছে, তিনি যখন শত্রুকে ধরাশায়ী করেন, তার বুকে বসে যান, তাকে হত্যা করার দ্বার প্রান্তে ছিলেন, সেই শত্রু তার মুখে থুতু ফেলে এবং তিনি তাকে ছেড়ে দেন। সে শত্রু তখন প্রশ্ন করে যে এমন অবস্থায় আমাকে ছেড়ে দেওয়ার কারণ কি। তিনি বলেন যে এর কারণ হলো পূর্বে সাহেব যেহেতু ইসলাম বিরোধী ছিল, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তিনি বলেন আমি তোমাকে এই জন্য হত্যা করতে যাচ্ছিলাম, কিন্তু এখন তুমি আমার মুখে থুতু ফেলেছ, এখন আমার প্রবৃত্তি এতে যুক্ত হয়ে গেছে, তাই আমি আমার নিজের প্রবৃত্তির খাতিরে কাউকে হত্যা করতে চাই না। এই উন্নত মান আমরা ইতিহাসে দেখতে পাই যা আমাদের পূর্বসূরীরা, আমাদের জ্যেষ্ঠরা আমাদের জন্য রেখে গেছেন। অতএব মোমেনের বৈশিষ্ট্য হলো রাগ ক্রোধ সংবরণ করা, মীমাংসার হাত প্রসারিত করা, কিন্তু কাফের কখনো এমন ভাবতে পারে না। এটি সেই মোমেন সুলভ মহিমা যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন, সৃষ্টি করতে চেয়েছেন, যেন আমাদের প্রতিটি কর্ম হতে ইসলামের সত্যিকার শিক্ষার বহিঃপ্রকাশ ঘটে, সেই সত্যিকার শিক্ষার যেন বহিঃপ্রকাশ ঘটে যা কিনা ক্ষমা মার্জনা এবং মীমাংসার প্রসার ঘটে। যেমন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার এক বৈঠকে বলেন, এই হাদিসের ব্যাখ্যা ওইটি, আমাদের জামাতে খুবই মজবুত শক্তিশালী পাহলোয়ানদের প্রয়োজন নেই, আমাদের এমন মানুষের প্রয়োজন নেই যারা শক্তিশালী হবে বা পাহলোয়ান হবে, এমন শক্তি এর অধিকারী মানুষের প্রয়োজন যারা চারিত্রিক পরিবর্তনের জন্য চেষ্টা করবে, নিজেদের চারিত্রিক উন্নয়নের চেষ্টা করবে এবং উন্নত মানে উপনীত হবে, সেই শক্তিশালী বা পাহলোয়ান নয় যে পাহাড়কে নিজের জায়গা থেকে অপসারণ করতে পারে বা বিচ্যুত করতে পারে। সত্যিকার পাহলোয়ান ও সাহসী সে যে চারিত্রিক পরিবর্তন আনয়নে সক্ষম, যে নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে সংবরণ করে এবং উন্নত চারিত্রিক গুণাবলী অবলম্বনের সামর্থ্য রাখে। স্মরণ রেখো, নিজেদের সকল শক্তি সামর্থ্য চারিত্রিক পরিবর্তনের চেষ্টা করে, এটি সত্যিকার শক্তি এবং সাহসিকতা। অবশ্য অতএব এটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। পুনরায় এক বৈঠকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে, আমি মনে করি প্রত্যেক ব্যক্তি যে নোংরা অভ্যাস পরিহার করে, বদ অভ্যাস বাদ দিয়ে উন্নত গুণাবলী অবলম্বন করে, বদ অভ্যাস পরিত্যাগ করে, নোংরা আচার ব্যবহার পরিহার করে, ভালো চারিত্রিক গুণাবলী এবং অভ্যাস রপ্ত করার চেষ্টা করে, সে এটি সেই ব্যক্তির কেরামত বা মুজিজা, এটি তার জন্য একটি মুজিজা। এই পরিবর্তন আসা, উন্নত চারিত্রিক গুণাবলী অবলম্বন, এটি সবার জন্য কেরামত বা মুজিজা। কে অনেকে প্রশ্ন করে যে কি মুজিজা বা কি নিদর্শন দেখিয়েছে, তো বয়ত করার পর নিদর্শন এটি যে সে উন্নত চারিত্রিক গুণাবলী অবলম্বন করেছে আর বদ অভ্যাস পরিত্যাগ করেছে। যেমন যদি খুবই কোনো খেপাটে এবং কোনো রাগী ব্যক্তি এই বদ অভ্যাস পরিত্যাগ করে আর কোমলতা, নমনীয়তা এবং মার্জনার পন্থা অবলম্বন করে বা কার্পণ্য পরিত্যাগ করে উদারতা আর হিংসার পরিবর্তে বুঝে উদারতা অবলম্বন করে, তাহলে এটি মুজিজা। বদ অভ্যাস পরিত্যাগ করে যদি ভালো চারিত্রিক গুণাবলী অবলম্বন করে, রাগ পরিত্যাগ করে ক্ষমা এবং সহনশীলতার অভ্যাস যদি রপ্ত করে, কার্পণ্য পরিত্যাগ করে যদি বদান্যতা প্রদর্শন করে, হিংসার পরিবর্তে যদি অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করে, তাহলে এটি হলো মুজিজা। এটি এক বিপ্লব যা সাধিত হয়। অনুরূপভাবে আত্মশ্লাঘা এবং অহমিকা পরিহার করে যদি কেউ বিনয় অবলম্বন করে, তাহলে সেই বিনয়ই হলো একটা কেরামত বা মুজিজা। অতএব তোমাদের মাঝে কে এমন আছে যে নিদর্শন প্রদর্শন করতে চায় না? আমি জানি সবাই এটি পছন্দ করবে, তাই এটি একটি স্থায়ী এবং জীবন্ত নিদর্শন, এটি মুজিজা। আর এই বিপ্লবী নিজেদের জীবনে তোমাদের আনয়ন করা উচিত, অর্থাৎ পাপ পরিহার করে, দুরাচারিতা পরিহার করে উন্নত চরিত্রের অধিকারী হওয়া। মানুষ যদি চারিত্রিক অবস্থার সংশোধন করে, তাহলে এটি এমন একটি নিদর্শন যার প্রভাব অমর হয়ে থাকে এবং এটি সুদূর প্রসারী হয়ে থাকে। মোমেনের উচিত স্রষ্টা এবং সৃষ্টির দৃষ্টিতে নিদর্শন প্রদর্শনকারী হওয়া। আল্লাহ দৃষ্টিতেও নিদর্শন প্রদর্শন করো আর সৃষ্টির দৃষ্টিতেও নিদর্শন প্রদর্শনকারী হওয়া। আল্লাহর অধিকার প্রদান করো, সৃষ্টির অধিকারও। অনেক স্বাধীন চেতা এবং বিলাসিতায় মত্ত মানুষ এমন দেখা গেছে যারা কোনো অলৌকিক নিদর্শন দেখে মাথা ঝুঁকায়নি, কিন্তু চারিত্রিক পরিবর্তন দেখে মাথা ঝুঁকিয়েছে। বড় বড় বদমাশ এবং বিলাসিতায় মত্ত মানুষের নিদর্শন দেখে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু চারিত্রিক পরিবর্তন দেখে তারা মাথা অবনত করেছে, গ্রহণ করেছে। স্বীকার করা মানা ছাড়া গত্যন্তর ছিল না তাদের। অনেক মানুষের জীবনে এমন ঘটনা দেখবে যে তারা চারিত্রিক নিদর্শন দেখেই সত্য ধর্ম গ্রহণ করেছে। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, এই ঘটনাগুলো যখন শোনাচ্ছিলেন, তখন এক ব্যবহারিক বহির প্রকাশ ঘটে তার পবিত্র সত্তা থেকে। পূর্বেও বেশ কয়েকবার শুনিয়েছি, তখন দুইজন শিখ সেখানে আসে এবং সেই অধিবেশনে বা বৈঠকে বসে অপলাপ আরম্ভ করে, গালি দেওয়া আরম্ভ করে, বাজে কথা বলা আরম্ভ করে। তার মসজিদে বসে, তার বৈঠকে বসে আজে বাজে কথা আরম্ভ করে, তিনি কিছুই বলেননি, নীরবে শুনতে থাকেন। তখন সবার মন ও মাথায় এই কথাই বিরাজমান ছিল যে উন্নত চরিত্রের কত মহান বহির প্রকাশ হযরত মসীহ আলাইহিসসালাম ঘটিয়েছেন, অথচ জায়গা ছিল তার, বৈঠক ও তার উপস্থিত শ্রোতারাও ছিল আহমদি, কিন্তু তিনি কাউকে তাদের কিছু বলার অনুমতি দেননি। তাদের মুখে যা এসেছে আজে বাজে কথা তারা বলে গেছে, অপলাপ করেছে বা পরে পুলিশ তাদের গ্রেফতার করেছে। অতএব চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নত দৃষ্টান্ত তিনি তার মান্যকারীদের সামনে স্থাপন করেছেন। মানুষ যদি প্রবৃত্তির পূজা করা পরিহার না করে, তাহলে এটি কথারই পরিচায়ক যে তার তহিদে বা একত্ববাদে বা এক খোদায় ইমান নেই। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এর বহির প্রকাশ করতে গিয়ে বলেন, আসল কথা হল খোদার কৃপা ছাড়া মানুষের ভেতর থেকে প্রবৃত্তি পূজার যে পোকা বের হতে পারে না, অতএব খোদার কৃপা লাভের চেষ্টা করা উচিত। অবাধ্য প্রবৃত্তির এই পোকা খুবই ক্ষুদ্র হয়ে থাকে, সবচেয়ে বড় ক্ষতি এর মাধ্যমে হয়ে থাকে, যারা প্রবৃত্তির কামনা বাসনার বশীভূত হয়ে খোদার অধিকার এবং খোদা নির্ধারিত সীমা লঙ্ঘন করে। আর এভাবে বান্দাদের অধিকারকেও পদদলিত করে। তারা এমন নয় যে তারা শিক্ষিত নয়, বরং তাদের মাঝে সহস্র সহস্রকে তুমি মৌলবি, ফাজল এবং আলেমও দেখবে। অনেকেই ফকি আর সুফি আখ্যায়িত হয়, কিন্তু তা সত্ত্বেও তারাও এসব রোগে আক্রান্ত। শুধু অজ্ঞরাই খোদা এবং বান্দার অধিকারকে পদদলিত করে না বা সুযোগ পেলে মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করে, বরং তিনি বলেন অনেক শিক্ষিত এমন আছে, বরং আলেমদের মাঝে সবচেয়ে বড় কথা হলো যারা ধর্মের জ্ঞান রাখে, যারা পৃথিবীতে ফকি এবং সুফি আর বুজুর্গ আখ্যায়িত হয়, তারাও এই ব্যাধিতে আক্রান্ত। নিজের স্বার্থের যখন প্রশ্ন আসে সব কিছু ভুলে যায়, খোদার কথাও তখন আর মনে থাকে না, আর বান্দাদের অধিকার প্রদানের কথাও তারা ভুলে যায়। তিনি বলেন এসব প্রতিমা বর্জন করে চলাইতে বিরত, এগুলোকে চিনতে পারাই তো পরম বুদ্ধিমত্তা। এসব প্রতিমা এবং মূর্তির কারণেই পারস্পরিক মুনাফেকত সৃষ্টি হয় আর অনেক সহস্র সহস্র মানুষ মারা যায় ও নিহত হয়, অনুরূপভাবে সহস্র সহস্র পাপের তাদের কারণে জন্ম হয়। প্রতিদিন প্রতিক্ষণ এমনটি ঘটছে, আর উপকরণের উপর এতটা নির্ভর করা হয় যে আল্লাহ তাআলাকে একটি পরিত্যক্ত অঙ্গ জ্ঞান করা হয়েছে। খুব কম মানুষই এমন আছে যারা তাওহীদের প্রকৃত অর্থ বুঝতে পেরেছে। যদি তাদেরকে বলা হয় তাহলে তড়িঘড়ি বলে বসে আমরা কি মুসলমান নই, আমরা কি কালেমা পাঠ করি না, কিন্তু আক্ষেপের বিষয় হলো তারা কালেমা মুখে পাঠ করাকেই যথেষ্ট মনে করে। তাওহীদের মূল যে উদ্দেশ্য সেটি বোঝেনি, ধরে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি সেটি যথেষ্ট। তিনি বলেন যে আমি নিশ্চিত করে বলছি যে মানুষ যদি কালেমায়ে তাইয়েবার প্রকৃত মর্ম এবং তত্ত্ব সম্পর্কে অবহিত হয় এবং কার্যত এর উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে অনেক উন্নতি করতে পারে তারা। আর খোদার মহাবিস্ময়কর অভিজ্ঞতা শক্তির অভিজ্ঞতা করা তাদের জন্য সম্ভব। এই কথা ভালোভাবে বোঝার চেষ্টা করো যে আমি যেই জায়গায় দণ্ডায়মান হয়েছি, একজন সাধারণ বক্তা হিসাবে দণ্ডায়মান হইনি, কোনো গল্প শোনানোর জন্য দাঁড়াইনি, বরং আমি সাক্ষ্য প্রদানের জন্য দণ্ডায়মান হয়েছি। আমি আল্লাহ তাআলা আমাকে যেই বার্তা দিয়েছেন তা আমি পৌঁছে দেব। আমি এ বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ করি না যে কেউ শুনলো কি শুনলো না আর মানলো কি মানলো না, এর উত্তর এর জবাবদিহিতা করতে হবে তোমাদেরকে। আমি আমার দায়িত্ব পালন করব। আমি জানি অনেকেই আমার জামাত ভক্ত আর তারা তহিদের স্বীকারোক্তিও দিয়ে থাকে, একত্ববাদের স্বীকারোক্তি দেয়, কিন্তু আমি পরিতাপের সাথে বলছি যে তারা মানে না, যারা নিজের ভাইয়ের অধিকার খর্ব করে বা বিশ্বাসঘাতকতা করে বা অন্যান্য পাপ থেকে বিরত হয় না। আমি বিশ্বাস করি না যে তারা তাওহীদে বিশ্বাসী। বা তহিদের মান্যকারী খোদাকে এক অদ্বিতীয় মানার জন্য আবশ্যকীয় বিষয় হলো তার সৃষ্টির অধিকার খর্ব না করা, যে নিজের ভাইয়ের অধিকার খর্ব করে এবং তার প্রতি বিশ্বাসঘাতকতা করে। সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী সে বান্দাদের অধিকার খর্ব করতে পারে না। এটি এমন একটি নেয়ামত যা পেতেই মানুষের মাঝে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি বুঝো তাহলে তোমাদের মাঝে অসাধারণ এক পরিবর্তন আসার কথা। কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, আলস্য এবং লোক দেখানোর ব্যাধি থাকতে পারে না, আর খোদার নৈকট্য লাভ হয়। এই পরিবর্তন তখন আসে, তখন মানুষ সত্যিকার একত্ববাদী হয়, যখন এই অভ্যন্তরীণ অহংকার, আত্মশ্লাঘা, লোক দেখানো, হিংসা, শত্রুতা, বিদ্বেষ, কার্পণ্য, কপটতা, অঙ্গীকার ভঙ্গ করার মতো প্রতিমা এবং মূর্তি দূর হবে। প্রকৃত একত্ববাদী যদি হতে হয় অহংকার ছাড়তে হবে, আত্মশ্লাঘা, আত্মগরিমা পরিহার করতে হবে, কৃত্রিমতা, লোক দেখানো বর্জন করতে হবে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা ছাড়তে হবে। যে মীমাংসা করতে চায়, ক্ষমা চায়, তাকে ক্ষমা করতে হবে। হৃদয়ে হিংসা এবং বিদ্বেষ লালন করা উচিত নয়, শত্রুতা রাখা উচিত নয়, হিংসা এবং কার্পণ্য পরিহার করতে হবে, কপটতা এবং অঙ্গীকার ভঙ্গ করার বদভ্যাস পরিত্যাগ করতে হবে। এসব কিছু যদি পরিত্যাগ করতে পারো তাহলে সত্যিকার একত্ববাদী হতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝবে। যতদিন এই মূর্তি এবং প্রতিমা হৃদয়ে লালিত হবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে কীভাবে সত্যবাদী হতে পারো, কেননা তাতে তাওয়াক্কুলের, কেউ যে আল্লাহর উপর নির্ভর করে তার অপনোদন রয়েছে। কেননা এটি সত্য কথা যে কেবল মৌখিকভাবে বলা যে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানি, এটি কোনো কাজে আসবে না। একদিকে কালেমা পড়ে, অপরদিকে কোনো কথা যদি নিজের ইচ্ছা ও রুচি বহির্ভূত হয় তাহলে রাগ এবং ক্রোধকে খোদা বানিয়ে বসে। সার কথা হলো মানুষের ভেতর থেকে প্রবৃত্তি পূজার পোকা খোদার কৃপা ছাড়া বের হতে পারে না। আর খোদার কৃপা সত্যিকার একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হওয়া ছাড়া লাভ হতে পারে না। নিছক মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মানুষ একত্ববাদী হয়ে যায় না। একত্ববাদী বা মুওয়াহিদ হওয়ার জন্য খোদাকে সর্বশক্তির আধার বিশ্বাস করা আবশ্যক এবং তাকে প্রকৃত উপাস্য জ্ঞান করা আবশ্যক। যদি আল্লাহ তাআলাকে সর্বশক্তির আধার এবং মালিক মনে করা হয়, সত্যিকার উপাস্য জ্ঞান করা হয়, তাহলে জাগতিক বাহানা বা ধূর্ততার মাধ্যমে মানুষ অন্যের অধিকার খর্ব করতে পারে না। অতএব যারা ভাইদের প্রাপ্য দেয় না, যারা মীমাংসার হাত প্রসারিত করে না, যারা শত্রুতার অবসান ঘটায় না, তারা একত্ববাদী বিশ্বাসী নয়। এটি হজরত মসিহ ইসলামের কথার সারাংশ, সার কথা। এটি এমন একটি গুরু কথা, এটিকে যদি হৃদয়ে স্থান দেয়া হয় তাহলে আমরা সবাই সবসময় মীমাংসার গোড়াপত্তনকারী হব এবং পরস্পর অধিকার প্রদানকারী হব। তবে আমাদের সকলকে এ বিষয়টি বুঝে আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে, নতুবা এটি সত্যি ভাব চিন্তার কারণ। মৌখিকভাবে একত্ববাদের ঘোষণা দেওয়া হয় কিন্তু কার্যত এর বিরোধিতা করে থাকে। হযরত মসীহ ইসলাম তার পুস্তক ইসলামী নীতি দর্শনে অকল্যাণ পরিহারের বিভিন্ন প্রকারভেদের কথা উল্লেখ করেছেন। এটি বলতে গিয়ে অকল্যাণ পরিহারের একটা প্রকারভেদ বা অকল্যাণ কীভাবে পরিহার করা যায়, কীভাবে পরিহার করা সম্ভব, তার বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করেছেন। একটি হলো অন্যের প্রতি অন্যায়ভাবে কাউকে দৈহিক কষ্ট না দেয়া, নিরীহ হয়ে যাওয়া এবং শান্তিপ্রিয়তার জীবনযাপন করা, এটি এক প্রকার অকল্যাণ পরিহার, অর্থাৎ এমন জীবনযাপন করা অর্থাৎ কারোর উপর কোনো প্রকার জুলুম না করা, কারো ক্ষতি না করা, অন্যায় না করা, বরং সম্পূর্ণভাবে নিরাপদ্রুপ এবং নিরীহ হয়ে যাওয়ার শান্তির ভিত্তি রচনা করা, শান্তির মাঝে জীবনযাপন করা, পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি করা, এটি আবশ্যক। এ সম্পর্কে তিনি আরও বলেন, অতএব নিঃসন্দেহে শান্তিপ্রিয়তা বা মীমাংসা একটি উচ্চ পর্যায়ের নৈতিক গুণ এবং এটি মানবতার জন্য একান্ত আবশ্যক। এই নৈতিক গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ মানব শিশুর মধ্যে প্রকৃতিগত যে শক্তি থাকে, যাকে সুনিয়ন্ত্রিত করলে যা খোল বা নৈতিক গুণে পরিণত হয় তা হল উলফত, অর্থাৎ সুশীলতা। তিনি বলেন, এটি স্পষ্ট কথা যে বুদ্ধি এবং বিচার ক্ষমতা বিহীন অবস্থায় মানুষ মীমাংসার বিষয়টা বুঝতে পারে না, আর সংঘাত বা যুদ্ধের বিষয়টিও নয়। এই যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃতিগতভাবে শিশুকে যেমন দেখুন, তারা তাৎক্ষণিকভাবে ভুলে যায়, হিংসা বিদ্বেষ রাখে না, এই স্বাভাবিক অবস্থা নৈতিক গুণে পরিবর্তিত হয় যদি বিবেক বুদ্ধি থাকে। বিবেক বুদ্ধি কাণ্ডজ্ঞান না থাকলে মীমাংসা সমঝোতার বিষয়টি মানুষের জন্য বোঝা সম্ভব নয়, আর যুদ্ধাং দেহিতার বা সংঘাতের বিষয় নয়, অর্থাৎ কখন যুদ্ধ ও সংঘাত হবে তা সে বোঝে না। এই অবস্থায় সমঝোতা ও শান্তিপ্রিয়তার যে এক অভ্যাস তার মাঝে দেখা যায় তা মীমাংসার এক শিকড় বা শান্তিপ্রিয়তার এক শিকড়, কিন্তু বুদ্ধি বিবেচনা ও বিশেষ মননশীলতার মাধ্যমে যেহেতু তা পরিচালিত নয়, তাই তা খোলক বা নৈতিক গুণের অন্তর্ভুক্ত হবে না। আর নৈতিক গুণের অন্তর্ভুক্ত তখনই হবে যখন মানুষ জেনে শুনে নিরীহ নিরুপদ্রব রূপে এই শান্তিপ্রিয়তার বৈশিষ্ট্য গড়ে তোলে। যদি মানুষের ভিতর বিবেক বুদ্ধি না থাকে এবং যোগ্যতা না থাকে যখন বা যদি শিশু হয়ে থাকে, তাহলে সেটি থেকে উন্নত নৈতিক চরিত্র বলা যাবে না। উন্নত নৈতিক চরিত্র তখন গণ্য হবে যদি পুরো পরিস্থিতি মানুষ বুঝে জেনে শুনে চেষ্টা করে মীমাংসার ভিত রচনা করে এবং সে বৈশিষ্ট্যকে যথাস্থানে ব্যবহার করে, তাহলে সেটি নৈতিক চরিত্র হবে। বা অনেক সময় কোনো কোনো দেশ এবং জাতির মাঝে যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি দেখা দেয়, তখন তারা মীমাংসা করে যুদ্ধ বিগ্রহের, কিন্তু ইনসাফকে জলাঞ্জলি দিয়ে নয়, বিবেক বুদ্ধিকে জলাঞ্জলি দিয়ে নয়, বরং স্থান কাল ভেদে পরিকল্পিতভাবে মীমাংসার ভিত রাখে। মীমাংসা সঠিক স্থানে সঠিক স্থান এবং কালভেদে যদি হয় তাহলে এটি নৈতিক চরিত্রে পরিণত হয়, যখন মানুষ জেনে শুনে পরিকল্পিতভাবে মীমাংসার বা শান্তিপ্রিয়তার বৈশিষ্ট্যকে যথাস্থানে ব্যবহার করে এবং অস্থানে অপাত্রে ব্যবহার করা থেকে বিরত থাকে। তাহলে এক্ষেত্রে আল্লাহতালা বলেন, ওয়া আসলেহু দাতা বাইনেকুম, অর্থাৎ পরস্পর মীমাংসা করো, ওয়াসুলহু খায়র, মীমাংসা অবশ্যই শ্রেয়, ওয়াইন জানাহু লিসসালমে ফাজনাহ লাহা, যদি তারা মীমাংসা চায় তাহলে তোমরা মীমাংসার হাত প্রসারিত করো। শত্রু যদি মীমাংসার পক্ষে থাকে বা দ্বিতীয় পক্ষ যদি মীমাংসার মনোবৃত্তি রাখে তাহলে তোমরা মীমাংসা করো। অঞ্জনা হলে সালমে ফজনা আলাহা, আল্লাহ তালা আবার বলছেন, ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের প্রকৃত বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে জীবন যাপন করে। পুনরায় আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা মাররু বিল্লাহ ওয়া মাররু কিরামা, যখন তারা অযথা বৃথা বিষয়ের পাশ দিয়ে হেঁটে যায়, গাম্ভীর্যের সাথে পথ অতিক্রম করে। এরপর তিনি আয়াতের যে অংশ উদ্ধৃত করেছেন তা হলো, ইতফা বিল্লাতি হিয়া আহসান, ফায়দাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, এমন বিষয়ের মাধ্যমে শত্রুর বা বিরোধীকে উত্তর দাও যা সর্বোত্তম, এর ফলে তোমার এবং যার মাঝে শত্রুতা রয়েছে সুন্দরভাবে যদি তাকে উত্তর দাও বা অমঙ্গলকে প্রতিহত করো তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে। তিনি বলছেন যে পরস্পর সদ্ভাবের সাথে জীবনযাপন করো, সদ্ভাবে মঙ্গল নিহিত। অন্যরা যদি শান্তি স্থাপন করতে চায় তোমরাও শান্তির হাত প্রসারিত করো। খোদার পুণ্যবান বান্দাগণ শান্তির সাথে পৃথিবীতে জীবনযাপন করো। যদি তারা কারো মুখে কোনো বৃথা কথা শুনে যা সংঘাতের কারণ হতে পারে, বিবাদের পূর্ব লক্ষণ হয়, তাহলে তারা গাম্ভীর্যের সাথে পাশ কেটে চলে যায়। যদি তারা বাজে কথা শুনে যার ফলে ঝগড়া বিবাদের আশঙ্কা থাকে, সংঘাতের আশঙ্কা থাকে, তাহলে তারা সসম্মানে তা এড়িয়ে চলে যান, পাশ কাটিয়ে যান। তারা তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে ঝগড়া বিবাদ আরম্ভ করে না, অর্থাৎ যতক্ষণ দেয়ালে পিঠ ঠেকে না যায় ততক্ষণ তারা হাঙ্গামা করাকে পছন্দ করেন না। স্থান কাল ভেদে মীমাংসা ও সমঝোতার এটি নীতি যে তুচ্ছাতি তুচ্ছ বিষয়কে হৃদয়ে স্থান না দেয়া এবং ক্ষমা করা। লগভ শব্দ যা এই আয়াতে ব্যবহৃত হয়েছে জানা আবশ্যক যে আরবিতে লগভ বলতে সেরূপ কার্যকলাপকে বোঝায়, যেমন কোনো ব্যক্তি উস্কৃতির ছলে এমন উস্কানিমূলক কথা বলে বা কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এমন কাজ তার দ্বারা সাধিত হয় যার ফলে তেমন একটা ক্ষতি হয় না, অর্থাৎ সে অপলাপ করে বৃথা বাজে কথাবার্তা বলে বা তার উদ্দেশ্য হয়ে থাকে ক্ষতি করা, এমন ক্ষতি যার ফলে তেমন কিছু যায় আসে না। এমন পরিস্থিতিতে মীমাংসা প্রিয়তা বা শান্তিপ্রিয়তার লক্ষণ হলো এমন বাজে বা অর্থহীন কষ্টকে উপেক্ষা করা। ছোটোখাটো ক্ষতি করারও যদি কেউ চেষ্টা করে তা উপেক্ষা করো, তাকে ভুলে যাও এবং গাম্ভীর্যপূর্ণ পন্থা অবলম্বন করো। তিনি আরো বলেন, যে ব্যক্তি দুষ্কৃতিমূলকভাবে অপলাপ করে বাজে কথা বলে তোমরা সৎভাবে শান্তিপূর্ণ উত্তর দাও, এই আচরণে শত্রু বন্ধু হয়ে যাবে বা বন্ধুতে পরিণত হবে। আরেক জায়গায় তিনি বলেন, এই জামাত গঠনের উদ্দেশ্য হল মুখ কান চোখ সকল অঙ্গে যেন তাকওয়ার প্রসার ঘটে, তাকওয়ার আলো যেন তার ভেতর বাইরে বিরাজ করে, উন্নত নৈতিক চরিত্রে যেন মহান দৃষ্টান্ত হয়, অযথা রাগ ক্রোধ যেন বিন্দুমাত্র না থাকে তাদের ভেতর। তিনি বলেন, আমি দেখেছি জামাতের বেশিরভাগ সদস্যের মাঝে ক্রোধের বা খেপে যাওয়ার রোগ ব্যাধি এখনও রয়েছে, ছোটো ছোটো বিষয়ে হিংসা বিদ্বেষ দেখা দিয়ে পরস্পর ঝগড়া বিবাদ আরম্ভ করে, এমন লোকদের জামাতের সাথে কোনো সম্পর্ক নেই। আমি জানি না যে কারো গালি শুনে দ্বিতীয় ব্যক্তি যদি চুপ থাকে তাহলে ক্ষতি কি, এর উত্তর না দিলে ক্ষতি কি। সকল জামাতের সংশোধন প্রথমে নৈতিক চরিত্রের মাধ্যমে আরম্ভ হয়, প্রথম দিকে ধৈর্যের মাধ্যমে তরবিয়তের ক্ষেত্রে উন্নতি করা উচিত। আর সবচেয়ে উত্তম পন্থা হল যদি কেউ অপলাপ করে বাজে কথা বলে তার জন্য আকুতি মিনতির সাথে দোয়া করা, যেন খোদা তাকে তার সংশোধন করেন, হৃদয়ে কোনোভাবে বিদ্বেষ লালন না করা। যেভাবে জাগতিক কিছু নিয়ম আছে, একইভাবে আল্লাহ তালারও কিছু নিয়ম রয়েছে এই জগৎ বস্তু জগৎ, যেখানে নিজের রীতি পরিহার করেন খোদা তালা কিভাবে নিজের রীতি বা নিয়ম পরিহার করবেন। অতএব যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ তার দৃষ্টিতে তোমাদের কোনো মূল্য নেই। খোদা তালা আদৌ পছন্দ করেন না যে সহনশীলতা, ধৈর্য এবং মার্জনা যা উত্তম গুণাবলী তার স্থান নেবে পাশবিকতা। যদি এসব গুণাবলীর ক্ষেত্রে তোমরা উন্নতি করো তাহলে অচিরেই খোদাকে পেয়ে যাবে। অতএব তার জামাতভুক্ত হওয়ার পেছনে আমাদের উদ্দেশ্য হল খোদা তাআলাকে সন্তুষ্ট করা, আর সত্যিকার তাওহীদ বা একত্ববাদের রাজত্ব আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করা। তিনি যেভাবে বলেছেন যে এর জন্য এ সমস্ত নৈতিক চরিত্রে আমাদের সজ্জিত হতে হবে যা বান্দাদের মানুষের অধিকারের সাথে সম্পর্ক রাখে, অন্য অধিকার প্রদানের ফলে যা লাভ হয়। তিনি একবার নসিহত করতে গিয়ে বলেন যে যদি আমার সাথে সম্পর্ক বন্ধন রচনা করে থাকো আর আমার বাহিনীতে যোগ দেওয়ার দাবি থাকে তাহলে উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত হতে হবে, অশান্তি এবং নৈরাজ্যকর পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। তার সাথে যারা সম্পর্ক রাখে তাদের উদ্দেশ্যে তিনি বলেন যে তারা যেন নিজেদের হৃদয়কে পবিত্র এবং পাক করে। পারস্পরিক মানবিক ভালোবাসা যেন বৃদ্ধি করে আর সমস্যা কবলিত লোকদের প্রতি যেন সহানুভূতিশীল হয়। পৃথিবীতে তাদের কাজ হবে শান্তি প্রতিষ্ঠা করার ফলে তাদের ধর্মের প্রসার এবং প্রচার হবে পৃথিবীতে, এর ফলে ইসলামের বিস্তার ঘটবে, তবলিগের পথ সুগম হবে। অতএব তোমরা দণ্ডায়মান হও, সোচ্চার হও আর তবা করো, নিজেদের প্রভুকে নেক কর্মের মাধ্যমে সন্তুষ্ট করো। পুনরায় আরেক জায়গায় নিজেদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ বের করা, মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন এবং শান্তির ভিত্তি রচনা করার নসিহত করতে গিয়ে তিনি বলেন যে এখন আমি আমার জামাতকে, যারা আমাকে মসীহ মত হিসেবে বিশ্বাস করে, বিশেষভাবে বোঝাচ্ছি যে তাদের সবসময় এসব অপবিত্র অভ্যাসকে এড়িয়ে চলা উচিত। খোদা তালা যিনি আমাকে মসীহ মতকে পাঠিয়েছেন, আর ঈসা ইবনে মরিয়মের বৈশিষ্ট্যে যে আমাকে প্রেরণ করেছেন, এ কারণ নসিহত করছি যে অকল্যাণ ও অনিষ্ট সাধন এড়িয়ে চলো, মানব জাতির প্রতি সহানুভূতির প্রকৃত দায়িত্ব পালন করো, হৃদয়কে হিংসা বিদ্বেষ মুক্ত করো। এর এই অভ্যাস রপ্ত করলে তোমরা ফেরেশতা সদৃশ হয়ে যাবে। কতই নোংরা এবং অপবিত্র সেই ধর্ম যাতে মানবিক সহানুভূতি নেই, কতই নোংরা সেই পথ যার পুজো বিদ্বেষের কাঁটায় পরিপূর্ণ। অতএব তোমরা যারা আমার সাথে আছো এমন হয়েও না, তোমরা একটু ভেবে দেখো যে ধর্ম গ্রহণের ফলে লাভ কী হলো, এটি যে সবসময় মানুষকে কষ্ট দেয়াই তোমাদের ব্রত হবে? অর্থাৎ মানুষকে কষ্ট দেয়াই কি তোমাদের ব্রত? না, মোটেই নয়। বরং ধর্ম সেই জীবন লাভের জন্য যা খোদাতে অন্তর্নিহিত আছে, আর কেউ কখনো লাভ করেনি আর ভবিষ্যতেও হবে না যতক্ষণ পর্যন্ত ঐশী গুণাবলী মানুষের মাঝে সৃষ্টি না হবে। খোদার জন্য সবার প্রতি দয়াদ্রহ, সে জীবন যদি লাভ করতে হয় তাহলে তা চেষ্টা সাধনা ছাড়া হবে না, উন্নত নৈতিক গুণাবলী অবলম্বন করা ছাড়া হবে না। সবার আল্লাহর খাতিরে সবার প্রতি দয়াদ্রহ, যেন স্বর্গ থেকে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা যায়। আসো, তোমাদের এমন এক পথ দেখাচ্ছে যার ফলে তোমাদের জ্যোতি সব নূরের উপর, সব জ্যোতির উপর জয়যুক্ত হবে। তা হল সমস্ত নীচ এবং হীন হিংসা বিদ্বেষ ও প্রহসন পরিহার করো এবং মানব জ্যোতির প্রতি সহানুভূতিশীল হও, খোদার সত্তায় বিলীন হও, তার সাথে উন্নত পর্যায়ের স্বচ্ছ সম্পর্ক স্থাপন করো। এর মাধ্যমেই মৌজিজা বা নিদর্শন প্রকাশ পায়, দোয়া গৃহীত হয় আর ফেরেশতা সাহায্যের জন্য অবতীর্ণ হয়। কিন্তু এটি একদিনের কাজ নয়, উন্নতি করো, উন্নতির পানে ধাবিত হও। সেই ধুবির কাছে শিক্ষা নাও যে কাপড় প্রথমে গরম পানিতে সিদ্ধ করতে থাকে আর এটি করা অব্যাহত রাখে, এক পর্যায়ে আগুনের তাপ সকল ময়লা এবং দাগকে কাপড় থেকে দূরীভূত করে, সকালে ডুবে উঠে পানির কাছে যায়, পানিতে কাপড় ডুবিয়ে বারবার পাথরে মারে, এর ফলে যে ময়লা কাপড়ে ছিল এবং কাপড়ের অংশ হয়ে গেছিল, আগুনের কিছুটা আগুনের তাপে এবং কিছুটা পানিতে ধোবির হাতে মার খেয়ে কাপড় থেকে বের হওয়া আরম্ভ হয়ে যায়। কাপড় ধুতে গিয়ে বারবার মলতে হয়, কখনো পাথরে পিটায়। আজকালকার ওয়াশিং মেশিনে এত দ্রুত সেই কাপড় ঘুরে যে তা থেকে ময়লা বেরিয়ে যায়। এই উদাহরণই তিনি দিয়েছেন। এক পর্যায়ে কাপড় পুরো সাদা শুভ্র হয়ে যায়, যেমনটি কিনা সূচনাতে ছিল। মানুষের আত্মশুদ্ধিরও এটি উপায়, যেভাবে কাপড় বিধৌত হয় মানুষের আত্মশুদ্ধির রীতি এটি। আর তোমাদের মুক্তি এই শুভ্রতা লাভের মাঝে নিহিত, এই কথায় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে কাদ আফলাহা মান যাক্কাহা, সেই আত্মা মুক্তি পেয়েছে যাকে বিভিন্ন প্রকার ময়লা এবং দাগ থেকে পবিত্র করা হয়েছে। যেভাবে অতএব নিজেদেরকে সেইভাবে পবিত্র করা হচ্ছে, যেভাবে কাপড় ধোয়ার দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা তার শিক্ষা অনুসরণের মাধ্যমে মানব জাতির প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারে, মীমাংসা ও শান্তিপ্রিয়তার ভিত রচনা করতে পারে, তৌহিদের সত্যিকার অর্থ এবং মর্ম বুঝতে পারি, আর সমাজে প্রেম প্রীতি এবং ভালোবাসার প্রসার করতে পারে। জাগতিক কামনা বাসনাকে কখনো যেন আমাদের উপর প্রভুত্ব করতে না দিই, কারণ আমরা যেন খোদার সন্তুষ্টির সন্ধানে সবসময় নিয়োজিত থাকি, এটি যেন আমাদের জন্য অগ্রগণ্য বিষয় হয়।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَاذْكُرُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ